السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب صدق الله العلي العظيم شبريو درشق سروتا دندر دي مسلمان بھائي او بونيرا সর্বপ্রথম আপনাদেরকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের তাফসীরুল কোরআন প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। দীর্ঘ সময় যাবৎ আপনারা পবিত্র কোরআনের সূরা ইউসুফের কিছু অংশ, সূরাতুর রাদ এবং সূরাতু ইব্রাহিম সম্পূর্ণ তেলাওয়াত শুনেছেন। আজকের এই তেলাওয়াতের মাঝে একটি সিজদার আয়াত গিয়েছে, সুতরাং আপনারা যারা সরাসরি তেলাওয়াত শুনেছেন আপনারা ইনশাআল্লাহ একটি তেলাওয়াতে সিজদা আদায় করে নেবেন। আমি আপনাদের সামনে যে আয়াত দুটি তেলাওয়াত করেছি এই আয়াতটি হল সূরাতুর রাদের আয়াত। সূরাতুর রাদের ১৯, ২০, ২১ এই তিনটি আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুত্তাকি বান্দার নয়টি গুণের কথা উল্লেখ করেছেন। একটি মানুষকে মুমিন হতে হলে, জান্নাতি মানুষ হতে হলে, পরপরের নাজাত পেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকত পেতে হলে এই গুণাবলীগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে থাকতে হবে, এই বৈশিষ্ট্যগুলোকে অর্জন করতে হবে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে অ্যাচিভ করতে হবে। যদি এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে অনুপস্থিত থাকে তাহলে আমরা খাঁটি মোমেন মুত্তাকি বান্দা হতে পারব না। মুত্তাকি বান্দাদের গুণাবলী বর্ণনা করার পূর্বেই মহান রব্বুল আলামিন একটি অমোক কথা বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যে আল্লাহর কালাম থেকে, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে, নবীর বাণী থেকে, উপদেশ বাণী থেকে তারাই উপকৃত হয়, উপদেশ গ্রহণ করে, যারা নাকি জ্ঞান সম্পন্ন জ্ঞানবান ব্যক্তিরাই উপকৃত হয়ে থাকে। দেখুন, আবু জেহেল মক্কার লিডার ছিল, তার নাম ছিল আবুল হাকাম, আবুল হাকাম অর্থাৎ বুদ্ধিজীবী, বুদ্ধির বাবা, কিন্তু তার সেই জ্ঞান দিয়ে সে আল্লাহর পরিচয়, আল্লাহর সন্ধান খুঁজে বের করতে পারেনি। নবী তার সামনে উপস্থিত হওয়া সত্ত্বেও নবীকে চিনতে পারেনি। তার চোখের সামনে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, নবীর মুখে পবিত্র কোরআনের তিলাওয়াত শুনেছে, কিন্তু সে কোরআনের পরিচয় লাভ করতে পারেনি। এই জন্য নবী আলাইহি সালাতু ওয়াসালাম তার নাম পরিবর্তন করে রাখলেন আবু জেহেল। তুই জ্ঞানবান ব্যক্তিদের পিতা নয়, বরং তুই মূর্খদের পিতা। একজন মানুষ পবিত্র কোরআন থেকে তখনই নসিহত গ্রহণ করতে পারবে যদি নাকি তার বিবেক জাগ্রত থাকে। যদি তার আকল এখনো যদি সুস্থ থাকে আর যদি পবিত্র কোরআনের মতো সুস্পষ্ট কিতাব থেকে কেউ যদি উপকৃত হতে না পারে, নসিহত গ্রহণ করতে না পারে, তাহলে বুঝতে হবে তার বিবেকের ভ্যালিডিটি নষ্ট হয়ে গেছে, তার আকলটার খারাপ হয়ে গিয়েছে। সুতরাং সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমত বরকত থেকে মাহরুম হয়েছে। তো চলুন আমরা দেখে আসি রব্বুল আলামিন যে মমিন বান্দাদের জন্য নটি গুণের কথা উল্লেখ করলেন, সেই গুণগুলো কি। প্রথম নম্বর গুণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন, الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق। মুমিন বান্দা তারাই হবে তারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারগুলোকে পূর্ণ করবে। মানব জাতির সৃষ্টির পূর্বেই যখন আত্মা সৃষ্টি করা হয়েছিল, রুহের জগৎ তথা আত্মার জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র আত্মাকে একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের মাবুদ নয়, আমি কি তোমাদের স্রষ্টা নই। আমরা সমস্বরে তখন জবাব দিয়েছিলাম কালু বালা, অবশ্যই আপনি আমাদের মহাপ্রভু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রভুত্ব স্বীকার করে এসেছিলাম, কিন্তু দুনিয়াতে এসে অনেকে সেই প্রভুত্বের কথা ভুলে যায়, আল্লাহকে প্রভু বলে স্বীকার করতে চায় না, আল্লাহকে মানতে চায় না, আল্লাহকে অস্বীকার করে, রব্বুল আলমিনের অনুগ্রহ গ্রহণ করে কিন্তু রব্বুল আলমিনকে পরিচয় লাভ করতে পারে না, চিনতে পারে না, তার বিধানগুলো মেনে চলতে পারে না। এই জন্য আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার করেছিলাম সেই অঙ্গীকারকে পূর্ণভাবে পালন করতে হবে। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়ালা ইয়ানকুদুনাল মিতাক, আরো অঙ্গীকার করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে আমরা যথাযথভাবে মেনে চলব। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলোকে অবধারিত করেছেন, ফরজ করেছেন, সেই ফরজ কাজগুলোকে যথাযথভাবে যথাযথ সময়ে আদায় করা, আর যে জিনিসের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন, মানুষের জন্য হারাম করেছেন, মকরু করেছেন, ইলিগেল করে দিয়েছেন, সে জিনিসগুলোর থেকে দূরে থাকা, এই অঙ্গীকার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে করে এসেছি। এই অঙ্গীকারের মাঝে অন্তর্ভুক্ত মানব জাতি পরস্পর এই দুনিয়ার জীবনে লেনদেন করতে গিয়ে একজন আরেকজনের সঙ্গে যে সকল অঙ্গীকার হয়ে থাকে সে অঙ্গীকারগুলোও এর অন্তর্ভুক্ত। দুটি দেশ একটি দেশের সঙ্গে আরেকটি দেশের চুক্তি হয়, এটিও এর অন্তর্ভুক্ত। দুটো গোত্রের মাঝে চুক্তি হয়, দুজন ব্যবসায়ীর মাঝে চুক্তি হয়, স্বামী স্ত্রীর মাঝে চুক্তি হয়েছে, স্বামী তার স্ত্রীর যাবতীয় হক আদায় করবে, স্ত্রী স্বামীর যাবতীয় হক আদায় করবে। যখন আমরা কবুল বলেছি তখনই এই অঙ্গীকার করা হয়ে গিয়েছে। এই সমস্ত অঙ্গীকারগুলোকে তারা পূর্ণ করবে, ভঙ্গ করবে না। দুই নম্বর গুণ হচ্ছে ওয়ালা ইয়ানকুদুনাল মিথাক, যে তারা কোনো অঙ্গীকার ভঙ্গ করবে না, সেটি আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার হোক অথবা বান্দার সঙ্গে কৃত অঙ্গীকার হোক, পার্সোনাল অঙ্গীকার হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্রে অঙ্গীকার হোক, রাষ্ট্রীয় পর্যায়ের অঙ্গীকার হোক অথবা স্বামী স্ত্রীর অঙ্গীকার হোক, কোনো অঙ্গীকারকে তারা ভঙ্গ করবে না। তিন নম্বর গুণ হল মোমেন বান্দাদের, আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব সম্পর্ক বজায় রাখতে নির্দেশ দান করেছেন, আদেশ দিয়েছেন, তারা সেগুলোকে বজায় রাখবে, সম্পর্ককে নষ্ট করবে না। এই সম্পর্ক দিয়ে কোন সম্পর্ক বোঝানো হয়েছে? দীন ইসলামের সঙ্গে সম্পর্ক, আল্লাহর পবিত্র কোরআনের সঙ্গে সম্পর্ক, আল্লাহর রসুলের সুন্নাতের সঙ্গে সম্পর্ক, মুসলমান দিনদার পরহেজগার ভাইমনদের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক, আর সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ সম্পর্ক সেটি হল আত্মীয়তার বন্ধনের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধনকে পবিত্র কোরআন এবং হাদিসের পরিভাষায় বলা হয় সিলা রাহিম। সিলা রাহিম একে আত্মীয়তার বন্ধন বলে বলা হয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিস আসছে, নবী আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেন হাদিসে যে আল্লাহ পাক যখন এই সিলা রাহিম আত্মীয়তার বন্ধনটাকে সৃষ্টি করলেন তখন সে রব্বুল আলামিনের কাছে কান্দতে শুরু করলেন, কান্দতে শুরু করল। এই অবস্থায় রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদছ? তখন আত্মীয়তার বন্ধন বলল, মানুষ দুনিয়াতে আমাকে ছিন্ন করবে, আমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে না। রব্বুল আলামিন বললেন, তুমি কি আমার এই সিদ্ধান্তে রাজি আছ, খুশি আছ যে তোমার সঙ্গে যারা সম্পর্ক বজায় রাখবে আমি আল্লাহও তার সঙ্গে সম্পর্ক বজায় রাখব, আর তোমার সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব? তখন সেলা রাহিমে কবুল করে নিল। তাহলে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে আল্লাহও আমার সঙ্গে বন্ধন ছিন্ন করবেন, আত্মীয়তার বন্ধন পুনরুপ্রতিষ্ঠিত করলে আল্লাহ রাব্বুল আলামিনও আমার বন্ধন, আমার সঙ্গে তার সম্পর্কের বন্ধন পুনরুপ্রতিষ্ঠিত করবেন। দেখুন, শবে কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যাবতীয় দোয়া কবুল করেন, যাবতীয় গুনাহ তওবা করলে মাফ করে দেন। কিন্তু চার শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক শবে কদরের রাতেও কবুল করেন না। ওয়াকাওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান যারা, আর দুই নম্বর হল ওয়াকাতিউ রাহিমিন, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। মুদাম্মিনু খামারিন, যারা নাকি নেশাজাত দ্রব্যর সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, মাদক আসক্ত, মদ বিক্রি করে, মদ পান করে, ড্রাগ ছাড়া থাকতে পারে না এরা। আর চতুর্থ নাম্বার হলো যারা, যাদের সঙ্গে অন্য কারো ঝগড়াঝাঁটি হয়েছে, তিন দিন অতিবাহিত হয়ে গেছে, তারা মিলমিশ হয়ে যায়নি, মিটমাট করে নেয়নি, তাদের দোয়াও শবে কদরের রাতে কবুল হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মোমেন বান্দার গুণাবলীর কথা বলছেন, মোমেন তারাই হবে যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব সম্পর্ক বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন সে সব সম্পর্ক বজায় রাখবে। কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, আজকে হাদিসের সঙ্গে সম্পর্ক নেই, দীন ইসলামের সঙ্গে সম্পর্ক নেই, মসজিদের সঙ্গে সম্পর্ক নেই। চতুর্থ গুণাবলী হল ওয়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের পালনকর্তাকে ভয় করবে, অর্থাৎ খোদা ভীতি অন্তরের ভিতরে থাকবে। দেখুন, দেশে আইন করে কখনোই মানুষের চরিত্র ভালো করা যায় না। আইন করে কিছুক্ষণ মানুষকে দমিয়ে রাখা যায়, কিন্তু মানুষের আখলাক পরিবর্তন, চরিত্র সংশোধন করা যায় না। আইনের ফাঁকফুকর পাইলেই সে আইনকে লঙ্ঘন করবে। দেখুন, দৃষ্টান্ত দিয়ে বুঝাই, সৌদি আরব একটি কান্ট্রি আছে, সেখানে ইসলামিক ল রয়েছে, নারীদের হিজাব বাধ্যগত দেশের ভিতরে, কিন্তু এটা রাষ্ট্রীয় আইন। যখন এই মেয়েগুলোই বর্ডারের বাইরে আসে তখন তাদের পোশাকাদি এটা পশ্চিমা সভ্যতাকেও হার মানায়। আর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেত্রাঘাতের দ্বারা কাউকে হিজাব পরার নির্দেশ দান করেননি, কিন্তু তাদের চরিত্র সংশোধন করেছিলেন, খোদা ভীতি অন্তরে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই জন্য কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুমকে লঙ্ঘন করেনি। সেই জন্য খোদা ভীতি অন্তরে না আসলে মানুষ কখনোই সোনার মানুষে পরিণত হয় না, আর মানুষ কখনো আইন মানতে চায় না। খোদা ভীতি অন্তরে থাকতে হয়, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে মানুষ কখনোই পরের সম্পদ অবৈধভাবে হরণ করবে না, খোদা ভীতি যদি অন্তরে থাকে মানুষ কখনোই চুরি করবে না, মানুষ কখনোই ডাকাতি করবে না, মানুষ কখনোই খুন করবে না, খোদা ভীতি অন্তরে থাকলে মানুষ কখনোই বনের হককে নষ্ট করবে না, বনের হক দিতে গরিমসি করবে না, খোদা ভীতি অন্তরে থাকলে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে না, রাষ্ট্রীয় সম্পদ হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করবে না, বরং বিবেকের কাছে জবাবদিহি হবে। হযরত ওমরের মতো বিবেকের কাছে জবাবদিহিতা করতে হবে তাকে। এটি খোদা ভীতি অন্তরে আসলেই কেবলমাত্র সম্ভব, নইলে কখনোই এই দুর্নীতি বন্ধ করা যাবে না, চুরি বন্ধ করা যাবে না। আরে গ্রামের চোররা তো কতটুকু চুরি করে, তারা তো সামান্য একটু চুরি করে, আর শিক্ষিত চোরগুলো কলমের এক খোঁচায় বিঘাকে বিঘা উজাড় করে দেয়। সেন্ট্রাল ব্যাংকের সুইপ কোড চুরি করে সেখান থেকে মিলিয়ন মিলিয়ন ডলার বাইরে পাচার করে দেয়। কারণ কি? খোদা ভীতি অন্তরে নেই। খোদা ভীতি অন্তরে না আসলে কখনোই এই দুর্নীতি বন্ধ করা যাবে না, ঘুষ বন্ধ করা যাবে না, সুদ বন্ধ করা যাবে না, গুম বন্ধ করা যাবে না, এরপরে মানুষের উপর জুলুম নির্যাতন নির্যাতন নিপীড়ন বন্ধ করা যাবে না। খোদা ভীতি অন্তরের ভিতর আসতে হবে। ওয়াখশাউনা রাব্বাহুম ওয়াখাফুনা সুআল হিসাব, আর পঞ্চম গুণ হল তারা মন্দ হিসাবকে ভয় করবে। মমিন বান্দার গুণ। মন্দ হিসাব কাকে বলা হয়? জীবনের পঙ্খানুপঙ্খানুরূপে হিসাব। পঙ্খানুপঙ্খানুরূপে হিসাব যদি দিতে হয় তাহলে কারও জন্য নিস্তার পাওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্ম, আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া কারো পক্ষে সম্ভবপর নয়। যেই ব্যক্তিকে পঙ্খানুপঙ্খানু হিসাবের সম্মুখীন করা হবে এর অর্থ হল তার বাঁচার কোনো রাস্তা নাই। আপনারা আমরা চিন্তা করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যেখানে অক্সিজেন তৈরি হয়, হসপিটালে রোগীদের জন্য অক্সিজেন, ফায়ার সার্ভিসের জন্য অক্সিজেন, সেখানে যে ফ্যাক্টরিতে অক্সিজেনকে তৈরি করা হয়, অক্সিজেন বাতাস থেকে নেওয়া হয়, বাতাসের ভিতর থেকে প্রথমে হলো ময়লাকে আবর্জনাকে সরিয়ে ফেলা হয়, এরপরে বাতাসটাকে -180 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়, এরপরে সেটাকে আবার ফ্রেশ করে অক্সিজেন তৈরি করা হয়। আর দুনিয়ার প্রত্যেকটা ফ্যাক্টরির প্রত্যেকটা মেশিনের জন্য একটা রেস্টের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করছি, আমার নাকের ভিতর লোম আছে, এই লোমগুলোর দ্বারা আমি যে বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি এটার ফিল্টার হয়ে যাচ্ছে, নাকের ভিতরে ভেজা অংশ আছে, এই ভেজা অংশের সঙ্গে ভেজা অংশের কাছে যাওয়ার সাথে সাথে বাতাস থেকে অক্সিজেনকে কোল্ড করার জন্য, ঠান্ডা করার জন্য যে -172-180 ডিগ্রি নর্মাল করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই নাকের ভিতর সেই মেশিন বসিয়ে রেখেছেন। প্রতিটি মেশিনের রেস্ট লাগে, কিন্তু আল্লাহর দেওয়া এই মেশিন ঘুমিয়ে আছেন তখনও কাজ করছে, কখনোই রেস্ট নয়। 90 বৎসর 100 বৎসর নূহ আলাইহিস সালামের হায়াত পেলে তো 1000 বৎসর পর্যন্ত কাজ করছে, এক টাকাও খরচ দিতে হলো না, বিল দিতে হলো না। বিশুদ্ধ বাতাস থেকে রিফাইন করে কুদরতি মেশিন দিয়ে আমি অক্সিজেন গ্রহণ করে ফুসফুসের দিকে আমি পাঠালাম। সুবহানাল্লাহ, ব্লাড সেলগুলো কিভাবে কাজ করে, হার্ট কিভাবে কাজ করে, কিডনির ফাংশন কি, এগুলো যদি সাইন্টিফিক ওয়েতে যদি চিন্তা করা হয়, মানুষের বিবেক অকেজ হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই অক্সিজেনের বিল চেয়ে বসেন, জীবনে বিশুদ্ধ মিনারাল ওয়াটার কত পান করেছি, ব্যবহার করেছি, কত লোকমা খানা খেয়েছি, এরপরে কতটুকু ভেজিটেবল খেয়েছি, কতটুকু ফলমূল খেয়েছি, এগুলোর বিল যদি রব্বুল আলামিন চেয়ে বসেন, সূর্যের আলো দিয়ে আমি কতটুকু উপকৃত হয়েছি, আমার চাষাবাদে কি উপকার হয়েছে, আমি চলাফেরায় কি উপকার নিয়েছি সূর্যের আলো দিয়ে, এগুলোতে আল্লাহ রব্বুল আলামিন যদি বিল চেয়ে বসেন, কারো পক্ষে দেওয়া সম্ভবপর না। এই জন্য ওয়া খাফুনা সু আল হিসাব, প্রতিটি মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা যদি মোমেন হতে চাও, কঠিন হিসাব থেকে বেঁচে থাকার চেষ্টা করা লাগবে, যে হে রব্বুল আলামিন তুমি আমাকে কঠিন হিসাবের সম্মুখীন করো না, আমাকে সহজে তুমি পার করে দিও। আল্লাহ যদি আমাদের অপরাধ যদি একটি একটি করে যদি পঙ্খানু পঙ্খানু রূপে যদি জিজ্ঞেস করতে যান, কম্বলের লম্বা স্লে যেমন কম্বল থাকবে না, আমাদেরও অস্তিত্ব থাকবে না। জীবনে কি পাপ করেছি, রব্বুল আলামিন যদি আমাকে অনুগ্রহ করে ছেড়ে দেন তবেই মাত্র আমি বাঁচব, তবে অনুগ্রহ তার উপরই আসবে যিনি নাকি রব্বুল আলামিনের কথা শোনেন, তার বিধিনিষেধ মেনে চলেন। এটি হল পঞ্চম গুণ। ষষ্ঠ গুণ হল আল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য অকৃত্রিমভাবে ধৈর্য ধারণ করবে। দেখুন ধৈর্য ধারণ তিন প্রকারের, আসসাবরু আনি তাআ, আসসাবরু আলা তাআ, নেক আমল করতে গিয়ে ধৈর্য ধারণ করতে হয়। দেখুন এই লম্বা দিনে রোজা রাখা, এটা ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ছাড়া সম্ভবপর নয়। দীর্ঘ সময় তারাবীহ নামাজে দাঁড়িয়ে থাকা, ধৈর্যের প্রয়োজন। আপনি হিজাব পরে বাইরে যাচ্ছেন, ধৈর্যের প্রয়োজন, কত মানুষ কত ক্রিটিসাইজ করবেন। আপনি আল্লাহর রসুলের সুন্নাত মুখে দাঁড়িয়ে নিয়ে বাইরে যাচ্ছেন, কতজন কত ক্রিটিসাইজ করবে, ধৈর্যের প্রয়োজন, ইবাদতে ধৈর্য লাগে। আরেকটি হল আসসাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ছাড়া কখনোই গুনাহ থেকে বেঁচে থাকা যায় না। হারাম জিনিস থেকে, হারাম জিনিসের লোভ কখনো সামলানো যায় না যদি নাকি ধৈর্যশীল না হয়, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য লাগবে। আর তিন নম্বর হল আসসাবরু আনিল মাসি, আসসাবরু ইনদাল মুসিবা, বিপদের সময় ধৈর্য ধারণ করা। বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, সন্তান মারা গিয়েছে, সম্পদ নষ্ট হয়ে গিয়েছে, আমার ব্যবসায় মন্দা পড়ে গিয়েছে, আমার দোকান পুড়ে সরকার হয়ে গিয়েছে, জমিন নদী ভেঙে বিলীন হয়ে গিয়েছে, এই সব অবস্থায় হল ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণ করব কিসের জন্য, ইবতিগা আওয়াজহি রাব্বিহিম, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা আওয়াজহি রাব্বিহিম, শুধুমাত্র তাদের রবকে সন্তুষ্ট করার জন্য। চোর চুরি করতে গিয়েছে, মালিক জেগে গিয়েছে, মালিকে জেগে গিয়েছে, কথা টের পেয়ে চুরি করা বাদ দিয়ে দৌড়ে পালিয়েছে, সেও কিন্তু চুরি করার থেকে সবর করল বেচারা, কিন্তু এই সবরে তার কোনো সওয়াব হবে না। বরং চুরি করতে গিয়ে যদি এ কথা মনের মাঝে জাগ্রত হয় যে পৃথিবীর কেউ দেখছে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, কেউ দেখছে না কেরামান কাতিবিন দেখছেন, সুতরাং আমি এই চুরি করব না, সেখান থেকে বিরত হয়ে ফিরে এলো, তাহলে ধৈর্য ধারণ করল, এই ধৈর্যের উপর তাকে রিওয়ার্ড দেওয়া হবে। এটা হলো মোমেনের গুণাবলী। সুতরাং ধৈর্য ধারণ করবে তারা। সপ্তম গুণ হচ্ছে ও আকামুস সালা, তারা নামাজ কায়েম করবে, অর্থাৎ নামাজ তার এটিকেট, আদব, শর্ত, ফরায়েদ, ওয়াজিব গুলোর সাথে যথাযথভাবে যথা সময়ে পুরুষ হলে মসজিদে গিয়ে অথবা মসল্লায় গিয়ে জামাতের সঙ্গে বিনয়ের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে নামাজ আদায় করবে। এই ধরনের নামাজ আদায় করাকে ইকামতে সালাত বলা হয়। তাহলে একামতে সালাত ছাড়া মোমেন হওয়া যাবে না। বহু দুষ্ট প্রকৃতির মানুষ আছে যারা বলে থাকে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। কিয়ামতের দিন রব্বুল আলামিন হাশরবাসীকে সম্বোধন করে এক কঠিন নির্দেশ দান করবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। হে হাশরবাসীরা, প্রত্যেকেই আমি আল্লাহকে সেজদা কর। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, যেদিন মানুষেরা উলঙ্গ হয়ে হাশরের ময়দানে উঠবে, কারো গায়ে কোনো কাপড় থাকবে না। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ওয়া উরিদু আলা রাব্বিকা সাফা। সেদিন কিয়ামতের দিন তারা উপস্থিত হবে দলে দলে বিভক্ত হয়ে, লাইন ধরে থাকবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা যেভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে বস্ত্রহীন অবস্থায়, নেকেট অবস্থায়, উলঙ্গ অবস্থায় যেভাবে দুনিয়াতে তোমরা এসেছিলা, আজকে আমি আল্লাহর কাছে কবর থেকে তোমাদেরকে সেই উলঙ্গ অবস্থায় উঠানো হয়েছে। সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম, এরপরে নবী আলাইহিসসালাতুসসালাম। এখন প্রশ্ন জাগে, ইব্রাহিম আলাইহিসসালামকে কেন আগে কাপড় পরানো হবে? আসলে তো নবী আলাইহিসসালাতুসসালামকে আগে কাপড় পরানো প্রয়োজন ছিল, কারণ নবীর মর্যাদা ইব্রাহিম আলাইহিসসালাতুসসালামের চেয়ে ঊর্ধ্বে। এর কারণ হল, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিসসালাতুসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তখন মিনজানিকের মাধ্যমে নিক্ষেপ করেছিল। নিক্ষেপ করার আগে তাকে বস্ত্রহীন করে, উলঙ্গ করে, এরপরে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। দীন ইসলামের জন্য এই পৃথিবীতে, আল্লাহর দিনের জন্য যাকে সর্বপ্রথম উলঙ্গ করা হয়েছে, বস্ত্রহীন করা হয়েছে, এর পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিন হযরতে ইব্রাহিমকে সর্বপ্রথম কাপড় পরাবেন। সেদিন বড় ভয়াবহ অবস্থা দাঁড়িয়ে যাবে। যারা দুনিয়াতে নামাজ আদায় করেছে তাদের তো নামাজ পড়া অভ্যাস আছে, তারা নির্দেশনার সাথে সাথে সেজদায় লুটে পড়বে। কিন্তু যারা নামাজ পড়েনি, যারা নামাজ নিয়ে ক্রিটিসাইজ করেছে, উপহাস করেছে, আলসেমি করেছে, অলসতা করেছে, তাদের কোমর পাথরের মতো শক্ত হয়ে যাবে, প্যারালাইসিস রোগীর মতো হয়ে যাবে। খাশি আতান ফালা ইস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না। খাশি আতান আবসারহুম তারহাকুহুম দিল্লা, তাদের চক্ষুগুলো ভীত সন্ত্রস্ত হয়ে বিস্ফোরণমুখী হয়ে যাবে। তারহাকুহুম দিল্লা, আর জিল্লতি তাদের অসম্মান, অসম্মানই তাদের চারিদিক থেকে যেন ঘেরাও করে ফেলবে। সুতরাং যারা বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, কতটুকু ইমান ঠিক আছে মরার সময় টের পাবে, কতটুকু ইমান ঠিক আছে হাশরের ময়দানে টের পাবে। এই জন্য পাঁচ নামাজ যথাযথভাবে আদায় করতে হবে, নামাজ আগে, এরপরে অন্য কিছু, নামাজ বাদ দিয়ে কোনো কিছু নেই। অষ্টম গুণ হল ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়াতান, তারা আল্লাহ প্রদত্ত রিজিক থেকে, আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে আল্লাহর নামে তারা ব্যয় করবে, যাকাত প্রদান করবে, সাদাকাতুল ফিতর আদায় করবে, মানবতার সেবায় তারা এগিয়ে আসবে, গরিবের মুখে হাসি ফুটাবে, এতিমের জন্য আশ্রয়স্থল হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠিত করবে, মসজিদকে টেক কেয়ার করবে, দিনই মাদারেস কায়েম করবে, স্কুল কলেজ হসপিটাল রাস্তাঘাট পানির প্রকল্প তারা কায়েম করবে। অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে। দেখুন এখানে একটি সুন্দর ওয়ার্ড আল্লাহ পাক বর্ণনা করেছেন, এই বান্দা আমি তোমার কাছে ভিক্ষা চাইনি, তোমাকে আমি তোমার সম্পদ থেকে দিতে বলি নাই, বান্দা আমি আল্লাহ তোকে যা দিয়েছি সেই আমার দেওয়া রিজিক থেকে কিছু অংশ তুমি দরিদ্রদেরকে দিয়ে দাও, আল্লাহর ঘর আমি আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করো, হাসি মুখে দিয়ে দিবা, খবরদার মন যেন কালো না হয়, আর তুমি দিবা এক হাতে আমি আর এক হাতে তোমাকে রিপ্লেস করে দিব। ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু, যা কিছু তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো আমি আল্লাহ রিপ্লেস করে দেই। কিভাবে রিপ্লেস করে দেন? গত সপ্তাহের ঘটনা, আমাদের এক ভাই হঠাৎ করে দেখে যে মসজিদে কিছু টাকা নিয়ে আসছেন, একদম নগদ ক্যাশ। আমি বললাম যে কিভাবে, কি ব্যাপার, টাকা নিয়ে আসলেন যে? তখন বলছেন যে একটা মিরাকল হয়ে গেছে, একটা ঘটনা ঘটে গেছে। আমি বললাম যে আবার কি মিরাকল ঘটল আপনার? তখন তিনি বললেন এই টাকাটা 2-3 বছর আগে আমার কাছ থেকে হারিয়ে গেছে, আমি গতকালকে নিয়ত করেছি যে আপনাদের নতুন মসজিদকে আমি সাহায্য করব, সহযোগিতা করব, আজকে হঠাৎ করে ক্লোজেট খুলে কাপড় গোছাতে গিয়ে দেখি কাপড়ের এক কোনায় এই টাকা, হারানো টাকাটা পড়ে আছে। আসলে এই টাকাটা আল্লাহ পাক আল্লাহর ঘরের জন্য রেখে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি, এই জন্য আর দেরি না করে আমি এখনই টাকাটা পেয়েছি, এনে আল্লাহর ঘরে দিয়ে গেলাম। দেখেন আল্লাহ পাক কিভাবে রিপ্লেস করে দেন। ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যা কিছু তোমরা আল্লাহর ব্যাংকে ডিপোজিট করে রাখবে, তাজিদুহু ইনদাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়ে তুমি বান্দা আল্লাহ তোমাকে রিপ্লেস করে দেবেন। দেখেন মানুষ যখন নাকি দান খয়রাত করতে যায়, শয়তান পিছন থেকে পুশ করে, ধোকা দিতে থাকে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান বলে এই তুই দরিদ্র হয়ে যাবি, তোর এই প্রয়োজন সেই প্রয়োজন, এগুলো টাকা দিয়ে দিলে তুই করবি কি, শয়তান এ ধরনের ওয়াসওয়াসা দিতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা খুশি মনে তুমি দিয়ে দাও, তাহলে আমি তোমাকে 70 ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করব। আস-সাদাকাতু তাসুদ্দু 70 বাবাম মিনাস-সুই, 70 ধরনের বালা মুসিবত থেকে সাদাকা মানুষকে প্রোটেক্ট করে, রোড অ্যাক্সিডেন্ট থেকে প্রোটেক্ট করে, ক্যান্সার থেকে, আলসার থেকে, করোনা ভাইরাস থেকে, অপমৃত্যুর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজ, কবরের আজাব থেকে, হাশরের শাস্তির থেকে, জাহান্নামের আগুন থেকে, এই ধরনের 70টি বালা মুসিবত থেকে দান খয়রাত হলো মানুষকে প্রোটেক্ট করে। সেই জন্য নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, হে মানুষেরা তুমি যদি দরিদ্র হয়ে থাকো তোমার কাছে একটি খরমা খেজুর থেকে থাকে, এই খেজুরটুকে তুমি 2 অংশ করো, 1 অংশ তোমার জীবন ধারণের জন্য তুমি খাও, আর আরেকটি অংশ তুমি জাহান্নামের আগুন নিভানের জন্য তুমি আল্লাহর রাস্তায় গরিব মানুষকে দিয়ে দাও, আল্লাহর ঘর মসজিদে দিয়ে দাও। সেই জন্য এটি হলো মোমেন বান্দা হওয়ার জন্য 8ম গুণ। এখানে আল্লাহ পাক দানের কথা বলে আরেকটি কথা বলে সিররাম ও আলানিয়াতান, অর্থাৎ হল প্রকাশ্যে অথবা গোপনে। তাহলে সর্বদাই গোপনে দান করা উত্তম নয়। সাদাকাতুল ফিতর, জাকাত, এগুলো প্রকাশ্যে দেওয়া গোপনের চেয়ে উত্তম, ফরজ সাদাকাগুলো। আর নফল সাদাকা যেগুলো আছে গরিব মানুষকে দেওয়া, এতে কে দেওয়া, মসজিদে দেওয়া, এটা প্রকাশ্যে দেওয়ার চেয়ে গোপনে দেওয়া উত্তম। তবে যদি নাকি আমি প্রকাশ্যে দেওয়ার দ্বারা আরো দশটি ভাইয়ের মাঝে দশটি বোনের মাঝে উৎসাহ জাগে, সেই অবস্থায় আবার নফল সাদাকা গোপনে দেওয়া প্রকাশ্যে দেওয়া গোপনে দেওয়ার চেয়ে উত্তম। সর্ব অবস্থায় গোপনে দেওয়া উত্তম নয়, এই জন্য আল্লাহ পাক সিররাম আলানিয়াত, তারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবেন। দেখুন আমাদের ইসলামিক রিসার্চ সেন্টার অব কানাডা, আমরা 2019 22 তারিখে নভেম্বর 22 তারিখে উদ্বোধন করেছিলাম, চার মাস স্মুথলি চালানোর পরেই মার্চেই এসে গেল করোনা ভাইরাস, $15,000 মান্থলি কস্ট। সেই জন্য আপনাদের কাছে আহ্বান করি, আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে সেখানে সব কিছু দেখবেন, www.ircan.com, এবং আমাদের ইমেল হল ইট্রান্সফার্ক, যদি কেউ করতে চান info@ircan.com, সেখানে গেলে আপনারা যাবতীয় সব কিছু দেখতে পাবেন। রমাদান মাস চলে যাচ্ছে 71, আর দেখুন মসজিদের প্রতিষ্ঠা লগ্নে যদি দান করা যায় এটাতে যে সওয়াব আপনারা পাবেন, প্রতিষ্ঠিত হয়ে গেলে আর সেই সওয়াব পাওয়া যায় না। দেখুন মসজিদে নববীতে এক সময় নবীর যুগে বাতি জ্বালানোর তেলের পয়সাটা ছিল না, কিন্তু এখন আপনি $1 বিলিয়ন নিয়ে যান যে আমি মসজিদে নববীর কনস্ট্রাকশনের জন্য ব্যয় করতে চাই, গ্রহণ করা হবে না, কোনো সুযোগই নেই। সুতরাং এমন হয়ে যাবে এই প্রতিষ্ঠান একদিন, আমরা তখন দুনিয়ায় থাকব না। সেই জন্য প্রত্যেককে বলি যে এই সুযোগকে আপনারা কাজে লাগান, আপনারা নিজেদের জান্নাত খরিদ করেন। আর 9 নম্বর গুণ হল ওয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, তারা মন্দকে ভালো দ্বারা, শত্রুতাকে বন্ধুত্ব দ্বারা, অন্যায় এবং জুলুমকে ক্ষমা এবং মার্জনা দ্বারা প্রতিহত করবে। কেউ অন্যায় করেছে, আমি অন্যায় করে এর প্রতিকার করব তা নয়, অন্যায় করেছে আমি ক্ষমা করে দেব। কেউ শত্রুতা পোষণ করে আমার সঙ্গে, আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব। কেউ আমার সঙ্গে মন্দ আচরণ করেছে, আমি তার সঙ্গে ভালো আচরণ করব। এটি হলো নবীর আদর্শ, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মন্দের বিনিময়ে ভালো দিয়ে দাও, তাহলে তোমাদের মাঝে শত্রুতা থাকলেও আমি এই শত্রুতাটাকে বন্ধুত্বে পরিণত করে দেব। যার মাঝে এই 9টি গুণ আছে আল্লাহ পাক তার পুরস্কার ঘোষণা করছেন, উলাইকা লাহুম উকবাদদার, তাদের জন্য রয়েছে পরকালের সাফল্য। সেটি কি? জান্নাতু আদনি ইয়াদখুলুনহা, জান্নাতি আদন অর্থাৎ চিরস্থায়ী জান্নাতে জান্নাত, যেখান থেকে আর ঢুকলে আর বের হতে হবে না। এই দুনিয়ায় আমরা সুখ স্বাচ্ছন্যর জন্য আমরা আপন দেশ ছেড়ে, জন্মভূমি ছেড়ে আমরা পরবাসে আসছি, কিন্তু এখান থেকে একদিন আমাকে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে, কিন্তু জান্নাতে ঢুকলে আর বের হতে হবে না। শুধু একাই কি সেই সুখের জান্নাতে যাবে? না, শুধু একা না। অমন সালাহামিন আবা ইহিম আজওয়াজ ইহিম আদরিয়াত ইহিম, আরো পুরস্কার যে তাদের পরিবারের, তাদের পিতামাতা, তাদের সন্তানাদি, তাদের স্ত্রী, তাদের ছেলেমেয়ে, তাদেরও যদি ন্যূনতম ইমান থাকে, তারাও এই গুণাবলী অর্জনকারী নেককারের সঙ্গে তারাও ইমিগ্রেন্ট হয়ে জান্নাতে পৌঁছে যেতে পারবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিআমা উকবাদদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতে ফেরেশতারা প্রবেশ করবে এবং সালাম করবে, এই গুণাবলী অর্জন করে আমাদেরকে খাঁটি মোমেন হওয়ার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3টি শোক সংবাদ আছে আজকে। জনাব মরহুম মোশারফ হোসেন, তিনি গতকাল ইন্তেকাল করেছেন, নজরুল ইসলাম এবং মোহাম্মদ আলী গতকাল ইন্তেকাল করেছেন। অসুস্থ আছেন রুবায়েত হোসাইন এবং তার পুরো পরিবার, জান্নাতারা আলী মিয়া, আকরাম আলী, মানুয়ারা খাতুন, তারা অসুস্থ, তাদের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম ওয়া হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার তাওয়াফফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আমরা পাপি তাপি গুনাগার, অপরাধ করতে করতে আমাদের অন্তরে মরিচা পড়ে গিয়েছে। হে আল্লাহ, অন্তরটা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গিয়েছে। রব্বুল আলামিন, দুনিয়ায় এমন কোনো অপরাধ নেই যা আমরা করিনি। সমস্ত অপরাধ করে, অপরাধকে স্বীকার করে ইফতারের পূর্বে মাহে রমাদানে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি, মহাপ্রভু তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের রমাদানের রোজাকে কবুলে মঞ্জুর করো, আমাদের এই কোরআন তেলাওয়াত আলোচনাকে তুমি কবুলে মঞ্জুর করো। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আল্লাহ, যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন ইমানের সঙ্গে তাদের কবরে আদাব মাফ করে দিও। যে সমস্ত মরহুমদের জন্য জোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিও, তাদের জীবনের নেক আমলগুলোকে কবুল করো, গুনাগুলোকে ক্ষমা করে দিও। আর যারা অসুস্থ আছেন পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেককে তুমি আল্লাহ সেহাতে কামিলা হায়াতে তাহিবা দান করো। মহাপ্রভু, এই করোনা ভাইরাসের মহামারীর থেকে তুমি দুনিয়াকে দুনিয়াবাসীকে হেফাজত করো, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে আর তুমি পাকড়াও করো না। রব্বুল আলামিন, মানব জাতিকে তুমি হেফাজত করো, মানব জাতিকে তুমি মুক্তি দান করো, মানব জাতিকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আল্লাহ যত নন মুসলমান ভাই বোনরা আছেন আল্লাহ তাদেরকেও তুমি আল্লাহ হেদায়েতের দৌলত দিয়ে তাদের হৃদয়কে ঐশ্বর্যময় করে দাও। রব্বুল আলামিন, তাদের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক কায়েম করে দাও। আমরা যে দেশে রয়েছি এই দেশের আল্লাহ তুমি যাবতীয় কল্যাণ তুমি নাজিল করো, এই দেশের উপরে তুমি রহমত এবং বরকত নাজিল করো। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমতিকা ইয়া আরহামার রাহিম।